দরবার তোমার বড়ই আলিশান গো আমার খাজা, হইনি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম বেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার রজবুল মুরাজ্জাব উপলক্ষে, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার উরুস উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ, একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে, অর্থাৎ ছয় পর্বের অনুষ্ঠান হবে, আর প্রতিটি পর্বে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমতুল্লাহ তাআলা আলের জীবনী থেকে তার যে শিক্ষা তিনি তার ভক্তবৃন্দদেরকে, তার মুরিদদেরকে দিয়েছেন, ওই শিক্ষা নিয়ে আলোচনা করার জন্য দেখা যায় যে আমাদের বুজুর্গানে দিন তাদের মুরিদদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নসিহত করতেন, ওয়াসিয়ত করতেন, বিভিন্ন বিষয়ে তাদেরকে শিক্ষা প্রদান করতেন, বিভিন্ন মাদানী ফুল তাদেরকে প্রদান করতেন, এমন কিছু বিশেষ নুক্তা তাদেরকে বলে দিতেন যেই নুক্তা আমাদের জন্য খুবই উপকারী, খুবই কার্যকরী। তো আমরাও চেষ্টা করি আমাদের বুজুর্গানে দিনের ওই নুক্তাগুলো, ওই চমৎকার চমৎকার বাণীগুলো, ওই উপদেশগুলো নিয়ে আসার জন্য এবং সেগুলো এক বাগান বানিয়ে, ফুলের বাগান বানিয়ে আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আমরা আমাদের জীবনকে খুবই সুন্দর করতে পারি, সুবাসিত করতে পারি এবং চমৎকারভাবে যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলার জীবনের বা তার শিক্ষা নিয়ে আলোচনা করব। আজকে আমরা কোন শিক্ষা নিয়ে আলোচনা করব জানব। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকার দলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার ফজিল সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আল্লাহ তাআলা সর্বশেষ নবী, প্রিয় নবী, রহমতের নবী, মায়া নবী, দয়ালু নবী রসুল আরবি সরকার দলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরুদ পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। চিন্তা করি দর্শকবৃন্দ, ওই অবস্থানটা, ওই দৃশ্যটা কেমন হবে। আমি যে সকল আশিকানের রসুল, যে সকল সৌভাগ্যবান লোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন কমপক্ষে 50 বার দুরুদ পাক পাঠ করবে, তো কিয়ামতের ময়দান কায়েম হবে, সবাই থাকবে সেখানে, আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন করব। আমরা তো নর্মালি দেখা যায় আমরা কোনো উলামায়ে কিরামের সাথে বা কোনো বড় ব্যক্তিত্ব আউলিয়া কিরাম যদি আমরা পেয়ে যাই তাদের সান্নিধ্য, আমরা চেষ্টা করি একবার তার সাথে আমাদের হাত যেন লেগে যায়। যখন আমাদের হাত লেগে যায় আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আলহামদুলিল্লাহ আমি অমুক ব্যক্তির সাথে হাত মিলানোর সৌভাগ্য অর্জন করেছি। তো দুনিয়ার উলামায়ে কিরাম বলি, উলামা আহলে সুন্নত বলি, আউলিয়ায়ে কামিলিন বলি, তাদের সাথে হাত মিলানোর আমাদের যে একটা আকাঙ্ক্ষা ইচ্ছা, আর যখন আমরা প্রতিদিন 50 বার দরুদে পাক পাঠ করব, কিয়ামতের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মুসাফা করার সৌভাগ্য অর্জন হবে, তখন ওই দৃশ্য কেমন হবে। আল্লাহ করিম আমাদেরকেও আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আমরা যেন আমরা নিয়মিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করতে পারি। এজন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, আমাদেরকে এটার জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা যদি চেষ্টা চালিয়ে যাই, ধীরে ধীরে আমরাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করতে পারব। পুরো 24 ঘন্টার মধ্যে আমরা যদি একটা রুটিন বানিয়ে নিই যে আমরা 3 বেলা খাবার খাই, এক এক বেলাতে যদি আমরা 20 বার দুরুদে পাক, খাবারের আগে 20 বার দুরুদে পাক, খাবার শেষে 20 বার দুরুদে পাক, তো এভাবে যদি করি বা 10 বার করলো, 3 বেলা খাবার খেলে দেখা যাবে 60 বার হয়ে যাচ্ছে, এবং পাঁচ অক্ত নামাজে যদি আমরা ধরি, এক অক্ত নামাজে যদি আমরা 10 বার ধরি, তাহলে পাঁচ অক্ত নামাজে 50, অর্থাৎ দুরুদে পাক পাঠ করা বোঝাতে চাচ্ছি অনেক সহজ যদি আমরা নিজেকে একটু মেনটেন করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির শিক্ষা, তার জীবনী, তার শিক্ষা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলার একটি শিক্ষা নিয়ে আলোচনা করব, তার একটি কথা নিয়ে আমরা আলোচনা করব। আর কথাটি কি? খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইরশাদ করেন, কী ইরশাদ করেন? পাঁচটি জিনিসকে দেখা ইবাদত। পাঁচটি জিনিস, পাঁচটি বিষয়, পাঁচটি এমন জিনিস রয়েছে যেগুলো দেখা ইবাদত। কী কী? নাম্বার এক, নিজের পিতামাতার চেহারা দেখা, এটা হচ্ছে ইবাদত। নাম্বার দুই, কালামে মজিদ দেখা ইবাদত। কালামে মজিদ অর্থাৎ কুরআনে পাক দেখা ইবাদত, সুবহানাল্লাহ। নাম্বার তিন, কোনো আলিমের চেহারা জিয়ারত করা, এটাও ইবাদত। নাম্বার চার, চার নাম্বার কি? চার নাম্বার হচ্ছে যে খানায় কাবাকে দেখা ইবাদত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার পাঁচ হচ্ছে নিজের প্রিয় মুর্শিদের চেহারার দিকে দেখা, নিজের প্রিয় মুর্শিদকে দেখা, এটাও ইবাদত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ চিন্তা করুন, মানে যখন এই বিষয়গুলো পড়ছি বা বলছি, তখন নিজেদের মধ্যে, নিজেদের অন্তরে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। কীরকম? দুনিয়াতে এমন মানে কি রয়েছে যে যদি আমরা নেকি পেতে চাই, ইবাদত করতে চাই, ইবাদত করতে হলে তো কাজ করতে হয়, অ্যাক্টিভিটিস থাকতে হয়। যেমন আমি ইবাদত, নামাজ ইবাদত, তো নামাজের জন্য ওযু করে তারপর হাত বেঁধে দাঁড়াতে হয়, তাকবীর, এরপরে তেলাবাত, রুকু, সিজদা। ওযু করলে হাত ধুতে হয়, মুখমণ্ডল ধুতে হয়, মাথা মাসা করতে হয়, পা ধুতে হয়, এটা ইবাদত। যখন আমি কোরআনে পাকে তেলাওয়াত করছি, তখন এক একটা পৃষ্ঠা এরপর মুখে উচ্চারণ করা। যাকাত দিচ্ছি, আমি যদি সম্পদশালী হই তাহলে আমি কি করছি, টাকা দিচ্ছি ব্যাংক, তারপর হচ্ছিল মানুষকে এই করছি, এই যে টাকা দিচ্ছি, একটা অ্যাক্টিভিটিস হচ্ছে। আল্লাহ তাআলা হজ করার সামর্থ্য দিয়েছে, হজ ফরজ হয়েছে বা হজ উমরা করতে যাচ্ছি, এটার মধ্যে অ্যাক্টিভিটিস। অর্থাৎ ইবাদত করতে গেলে অ্যাক্টিভিটিস লাগে। কিন্তু দেখেন, কিছু ইবাদত এমন রয়েছে যে ইবাদতগুলোর মধ্যে কোনো অ্যাক্টিভিটিস নেই, বাস দেখবো, দেখলে ইবাদত, সুবহানাল্লাহ। কত চমৎকার না, ইসলাম আমাদেরকে কত সুন্দর বিষয় দিয়েছে, কিন্তু আমরা হয়তোবা না জানার কারণে, হয়তোবা গুরুত্ব না দেওয়ার কারণে, হয়তোবা আমাদের জ্ঞান কম থাকার কারণে এই বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারি না। কিন্তু দেখুন, যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়গুলো একেবারে সাধারণ। আমাদের দৈনন্দিন এই যে পিতামাতার চেহারা দেখা, ঘরে আমরা প্রতিদিন যাওয়া আসা করি, কিন্তু আমরা এই যে ইবাদতটা জানলেও আমাদের মাইন্ডের মধ্যে ওইভাবে কাজ করে না, ঠিক আছে না? তো এরপর হচ্ছে মনে করেন আমরা প্রিয় মসজিদের দিকে তাকাবো, উলামায়ে কিরামের জিয়ারত করবো, তারপর কোরআনে পাক দেখব। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, আমরা যেন বাস এখন দয়াগুলো নিয়ে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ করিম আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, এই যে পাঁচটি বিষয় বলা হলো, নিজের পিতামাতা এর চেহারা জিয়ারত করা, পিতামাতার জিয়ারত করা, এটা ইবাদত। পাশাপাশি বলা হলো কালামে মজিদ, ফুরকানুল হামিদের দেখা, এটা ইবাদত। খানায় কাবা দেখা ইবাদত, বুজুর্গানে দিনকে দেখা ইবাদত, এরপর উলামায়ে কিরামকে দেখা ইবাদত, পীর মুর্শিদকে দেখা ইবাদত। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, যে এগুলো ইবাদত। হাদিসে মোবারকার মধ্যে এসেছে, ঘটনা এসেছে, এগুলো আমরা আসুন একটু একটু করে নিয়ে আলোচনা করব। যদি আমরা যাই, প্রথম যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে পিতামাতার জিয়ারত করা, এটা আমাদের জন্য ইবাদত, সুবহানাল্লাহ। হাদিসে মোবারকার মধ্যে এসেছে যে ব্যক্তি অর্থাৎ যে সন্তান নিজের পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, আল্লাহ তাআলা তাকে মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন এটা আমাদের জন্য কেমন খুশির একটা বিষয় না? আমি হজ করতে পারছি না, হজ কে করতে চায় না? আপনিও চান, আমিও চাই, আমরা সবাই চাই, কিন্তু আমার ঘরের মধ্যে হজ করার সওয়াব পাওয়ার অন্যতম একটি মাধ্যম রয়েছে আমার পিতামাতা। পিতামাতা আছে, পিতামাতাকে ভালোবাসার দৃষ্টিতে আমরা একটু দেখব, মহাব্বতের দৃষ্টিতে দেখব, তাহলে আমরা আমাদের আমল নামে আল্লাহ তাআলা হজের সওয়াব লিখে দিবেন। কিন্তু আফসোস করতে হয়, বাস্তবিকই আফসোস করতে হয়, কিছু লোক এমন রয়েছে মা বাবা তাদের জন্য অনেক বড় নিয়ামত, নিয়ামত হওয়া সত্ত্বেও তারা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না, নিয়ামতকে কাজে লাগাতে পারে না, নিয়ামতের কদর করতে পারে না। অনেক ব্যক্তি, আপনি আমি, আমরা দেখি, প্রায় সময় দেখি পত্রিকা খুলে দেখা যায়, এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, সোশ্যাল মিডিয়া দেখা যায় সন্তান কীভাবে পিতামাতাকে আঘাত করছে, লাঠি দিয়ে প্রহার করছে, এরপরে গালি গালাজ করছে। অনেক সময় জায়গায় তো দেখা যায় যে বাবা মা খোঁজ খবর নেওয়া হচ্ছে না, এমন অনেক জায়গা আছে বর্তমানে। এই বিষয়টি, এই কালচারটা আমাদের মধ্যে অনেক আসছে কি মা বাবাকে ওল্ড হোমে রেখে দেওয়া, ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে রেখে তারপর আসা। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা তো করি, এই মা বাবা আমার জন্য, আপনার জন্য কত কষ্ট করেছে। যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় শীত হোক গরম হোক, আমরা দেখা গিয়েছে বিছানা প্রস্রাব করেছে, মা বাবা ওরকম করেনি, আমরা কোনো কিছু বায়না করেছি, মা বাবা যতটুকু সাধ্য চেষ্টা করেছে দিয়েছে, কিন্তু আজকে আমরা কি করছি, তাদেরকে কষ্ট দিচ্ছি, তাদেরকে অবহেলা করছি। হাদিসে মোবারকার মধ্যে এসেছে যে মায়ের পায়ের নিচে জান্নাত, সন্তানের জান্নাত। তো একটু চিন্তা করি, আমরা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর পবিত্র কোরআনেও পিতামাতার সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে এসেছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, তোমাদের প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে, তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ অর্থাৎ বিরক্ত সূচক এবং অবজ্ঞামূলক কথা বলবে না এবং তাদেরকে ধমক দেবে না, তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবে, মমতা বসে তাদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বলো, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে। সূরা বনি ইসরায়েল এর মধ্যে রয়েছে আয়াত নাম্বার 23-এর মধ্যে এই কথা উল্লেখ আছে। দেখুন, একেবারে সুস্পষ্ট বাক্যের মধ্যে আল্লাহ তাআলা মা বাবার সাথে খারাপ ব্যবহার তো অনেক দূরে, মা বাবার সাথে উফ শব্দটি ব্যবহার করতে নিষেধ করেছেন। বিরক্তভাবে হোক, অবজ্ঞাভাবে হোক, যেভাবে হোক, উফ শব্দ পর্যন্ত নিষেধ করা হয়েছে। ওলামায়ে কিরাম বলেন, যদি কোনো সন্তানকে মা বাবা প্রহার করে বা ধমক দেয়, আর এর কারণে যদি সন্তানের একটা কষ্ট বা আসলো, ওই সন্তান যেন মা বাবার সামনে কান্না না করে। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আরেকটি হাদিসের মধ্যে এসেছে, বলা হয়েছে, যে ব্যক্তির উপরে তার বাবা সন্তুষ্ট সে ব্যক্তির উপরে আল্লাহ সন্তুষ্ট, যার প্রতি তার বাবা অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। আজকে আমি আপনি কি করছি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা মা বাবার শান মান মর্যাদা, তাদের খেদমতের কথা অনেক শুনি। হাদিসে মোবারকার মধ্যে এখনও বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো যেহেতু আমাদের অনুষ্ঠানে একটি সময় নির্দিষ্ট রয়েছে, আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন নিজেরা এই বিষয় থেকে ফিরে আসি। কেমন সন্তান, মা বাবাকে পালন করতে পারছি না, যে মা বাবা আমাকে পালন করেছে তখন না আমি হাঁটতে পারতাম, না আমি চলতে পারতাম, তখন আমাকে দেখেছে, আর আজকে আমি হাঁটতে পারছি, চলতে পারছি, মা বাবাকে দেখছি না। মা বাবা তো আমার ছোটোবেলায় বিরক্ত হন নাই, আমি আজকে বিরক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরেকটি বিষয় দেখা ইবাদত, তা হচ্ছে কোরআনে পাক। কোরআনে পাককে দেখা ইবাদত করা হয়েছে। জি হ্যাঁ, বাস্তবিকই কোরআনে পাক এমন একটি কিতাব যে কিতাব দেখা ইবাদত। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কত দয়া করেছেন, নেকি করা তাদের জন্য কত সহজ করে দিয়েছেন। দেখুন আপনি, দুনিয়ার মধ্যে এমন আর কোনো কিতাব নিয়ে আসি আমরা, দেখি পাই কি না, যে কিতাবটা দেখাটাও আমাদের জন্য সওয়াব নাই, এমন কোনো কিতাব নেই। কুরআনে পাক আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ যে গ্রন্থ দেখাটাও ইবাদত। কুরআনে পাক এমন কিতাব যেটা দেখা সওয়াব, যেটা পড়া সওয়াব, এমন কি কুরআনে পাক স্পর্শ করা এটাও সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার এই কিতাবের কত শান মর্যাদা বাড়িয়েছেন, যেটাকে যে স্পর্শ করবে তার আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আসুন, অনেকের একটা বিষয় থাকে যে অনেকে বলে যে আমি মুখস্থ আছে, মুখস্থ পড়ছি, অনেকে বলে আমি দেখে পড়ি, তো এই দুইটার মধ্যে উলামায়ে কিরাম কিছুটা পার্থক্য করেছেন যে কোন বিষয়টা উত্তম। কেউ বলেন যে মুখস্থ তেলাওয়াত করা এটাও উত্তম, কেউ বলে দেখে এটাও উত্তম। তো কিছু ব্যক্তি বলে থাকেন যে মুখস্থ পড়া উত্তম, তারা সহি বুখারির এই হাদিসটা তারা বলে থাকে। কি হাদিস? কি হাদিসে পাকে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃস্ব অথচ বিয়েতে আগ্রহী এক ব্যক্তিকে বললেন যে তোমার কোরআনের কতটুকু মুখস্থ আছে? সে উত্তরে বলল, অমুক অমুক সুরা আমার মুখস্থ আছে। সে এমনিভাবে একে একে উল্লেখ করতে লাগলো যে এই সুরাগুলো তার মুখস্থ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এসব সুরা মুখস্থ তিলাওয়াত করতে পারো? সে উত্তরে বলল যে হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাও, তুমি যে পরিমাণ কোরআন মুখস্থ রেখেছ তার বিনিময়ে এই নারীকে তোমার সঙ্গে বিয়ে দিলাম। আর এই যে দেখে দেখে পড়া, এটা হচ্ছে বেশিরভাগ অধিকাংশ ওলামায় কিরামের মতে, যেটা দেখে দেখে কোরআনে পাক দেখে দেখে পাঠ করা এটা হচ্ছে উত্তম। আর তারা যুক্তি এবং প্রমাণ হিসাবে এই বিষয় কয়েকটি বিষয় উল্লেখ করেন, যেমন দেখে পড়লে ভুল ত্রুটি কম হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার দুই হচ্ছে, দেখে পড়লে একই সময় কোরআন দেখা এবং পড়ার দুটোর স্বভাব পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখস্থ না পড়ে কোরআন দেখে পড়ার মর্যাদা তেমন, নফলের উপরে ফরজের যেমন মর্যাদা। অর্থাৎ একজন ব্যক্তি যখন ইবাদত করছে, নফল ইবাদত করছে, ফরজ ইবাদত করছে, তো তার নফলের চেয়ে ফরজের মর্যাদাটা বেশি। ঠিক তেমনি মুখস্থ পড়ার চাইতে বেশি প্রাধান্য রাখে হচ্ছে দেখে পড়া। এরপর হচ্ছে, সাহাবায়ে কিরাম আলহামুর রিদওয়ান তারাও দেখে কোরআনে পাক পড়াকে পছন্দ করতেন, আর এই বিষয়ে অন্যদেরকে উৎসাহিত করেছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা কোরআনের প্রতি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকো। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ঘরে প্রবেশ করতেন তখনই তিনি কোরআন খুলে তা পাঠ করতেন। সুবহানাল্লাহ। তো একটু চিন্তা করুন, কোরআনে পাক এটা দেখা সওয়াব, আর এই কারণে দেখে তেলাওয়াত করার ব্যাপারে আমাদের বুজুর্গানে দিন উৎসাহ প্রদান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুইটি বিষয় গেল, এক তো পিতামাতার চেহারার জিয়ারত করা, দ্বিতীয় কোরআনে পাকের বিষয়। আরেকটা যদি আমরা বলি ওলামায়ে কিরাম, এটা হাদিসে মুবারাকার মধ্যেও রয়েছে যে ওলামায়ে কিরাম কে দেখলে মানুষের সগিরা গুনাহ ক্ষমা হয়। ওলামায়ে কিরামকে আল্লাহ তাআলা কেমন শান মান মর্যাদা দান করেছে, যে ওলামায়ে কিরাম কী করবে, ওলামায়ে কিরামের এত শান মর্যাদা যে ওলামায়ে কিরামকে দেখাটা হচ্ছে ইবাদত, এবং তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য বলা হয়েছে। ওলামায়ে কিরামদের ব্যাপারে, তাদের শান মান মর্যাদার কথা যদি বলা হয়, যে তাহলে ওলামায়ে কিরাম হচ্ছে আমাদের দেশের জন্য, জাতির জন্য এবং সমাজের জন্য, মূল কথা সব দিক দিয়ে তারা হচ্ছে আমাদের জন্য কি সম্পদ। আর ওলামায়ে কিরামের মর্যাদার ব্যাপারে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি আমার আদর্শের উপর নাই যে আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না এবং আমাদের আলেমদের প্রাপ্য মর্যাদা প্রদান করে না। শুধু তাই নয়, ওলামায়ে কিরামের ব্যাপারে, তাদের সম্মানের ব্যাপারে এসে মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আলেম যারা রয়েছে, আলিমে দিন যারা রয়েছে, তাদের আমল জারি থাকে। একজন আলেম জীবিত অবস্থায় ইলিম বিতরণ করার কারণে অনেকে উপকৃত হয়। আসে যেন মৃত্যুবরণ করার পরও তার এই সওয়াব তিনি পেতেই থাকেন। আর এই কারণে তাদের মর্যাদা, শুধু তাই নয়, কুরআন এবং হাদিসের মধ্যে ইলমকে সমৃদ্ধ অর্থাৎ ইলমে দিন দ্বারা সমৃদ্ধ ব্যক্তি অর্থাৎ উলামায়ে কিরামদের জন্য বড়ই সুসংবাদ। কী সুসংবাদ? তার জন্য আল্লাহর নিকট সকলেই ক্ষমা প্রার্থনা করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলমের অধিকারী ব্যক্তির জন্য সব কিছুই ক্ষমা প্রার্থনা করতে থাকে, এমনকি সমুদ্রের মাছও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তো চিন্তা করুন, উলামায়ে কিরামের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা কেমন রেখেছেন, আর তাদের দেখা কেউ ইবাদত করেছেন, এবং উলামায়ে কিরামের জিয়ারত করা, এই জিয়ারত করাকে সগীরা গুনার কাফফারা হিসেবে বলা হয়েছে, যে যে ব্যক্তি উলামায়ে কিরামের জিয়ারত করবে তার সগীরা গুনাহ ক্ষমা হতে থাকবে। তো আল্লাহ করিম আমাদেরকে উলামায়ে কিরামের, উলামায়ে হক, উলামায়ে আহলে সুন্নাত, আলিমে দ্বীনের জিয়ারত করা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, তৌফিক দান করুক। আরেকটি বিষয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি যে কাবা ঘর মানে অর্থাৎ যে পাঁচটি বিষয় ছিল, জিনিস ছিল, এর মধ্যে তিনটি বিষয় আমরা আলোচনা করলাম, পিতামাতার জিয়ারত করা, কোরআনে পাকের জিয়ারত করা এবং উলামায়ে কিরামের জিয়ারত করা। খানায় কাবার জিয়ারত করা দেখা, এটাও ইবাদত। শুধু ইবাদত না, বলা হয়ে থাকে যে ব্যক্তি খানায় কাবাকে প্রথম দেখবে আর দেখে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে মকবুল। জি হ্যাঁ দর্শকবৃন্দ, মুসলমানদের কিবলা কাবা ঘর আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি। হজের মৌসুমে বা এমনি প্রতি বছর মানে পুরো বছর লাখ লাখ কোটি কোটি মানুষ একত্রিত হয় কাবা শরীফের সম্মান করে, কাবা শরীফকে তাওয়াব করে, হাজরে আসওয়াদের মধ্যে অনেকে চুমু দেয়, এরপর খানায় কাবার দরজাতে তারা হাত লাগানোর চেষ্টা করে, পাশাপাশি হাতিমে কাবাতে তারা নামাজ পড়ার চেষ্টা করে। তো অনেকগুলো তাদের কাজ রয়েছে। এরপর তো আছে সাফা মারওয়া সাই করা, মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়া, দোয়া করা। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন খানায় কাবাকে, এটা তো মুসলমানদের একটা আকাঙ্ক্ষা থাকে, খানায় কাবার জিয়ারত করা, তাওয়াফ করা। আল্লাহ করিম আপনাকে আমাকে আমাদের সবাইকে খানায় কাবার তাওয়াফ বারবার তাওয়াফ করার তৌফিক দান করুক। বাস্তব কথা, খানায় কাবা তাওয়াফ যারা করেছে তাদের তাওয়াফ করার আকাঙ্ক্ষা বেড়ে যায় যখন আমরা খানায় কাবা দেখব। অনেকে আছে, আমরা বিভিন্ন সময় উমরাতে যাই, হজের জন্য যাই, যখনই খানায় কাবা দেখব তখন আমরা নিজের জন্য, সকলের জন্য প্রথমবার যখন দৃষ্টি পড়বে তখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ইনশাআল্লাহ তাআলা ওই দোয়া অবশ্যই কবুল হবে। দর্শকবৃন্দ, আরও একটি বিষয়, সেটা হচ্ছে নিজের প্রিয় মুর্শিদ এর জিয়ারত করা, খিদমত করা, এটা হচ্ছে একটি ইবাদত। জি হ্যাঁ, প্রিয় মুর্শিদ যদি আমরা বলতে যাই সময় সংক্ষিপ্ত, প্রিয় মুর্শিদ বলা হয় তাকে যিনি আমাদের, এক কথায় বলতে চাই টিচার, শিক্ষক। একজন শিক্ষক যেমন শিক্ষার্থীর ভুল ধরে দেয়, একজন শিক্ষার্থী কী করবে, কীভাবে পড়বে, কতটুকু পড়বে, কোন পন্থায় পড়বে সে কামিয়াব হতে পারবে, তো ঠিক তেমনি একজন পীর মুর্শিদ, পীর সাহেব বা মুর্শিদ যে থাকে, সে মুর্শিদ অর্থই হচ্ছে হলো রাহ দিখানেওয়ালা অর্থাৎ রেহনুমা, যিনি পথ প্রদর্শন করে, পীর মুর্শিদের অর্থ এটা। তো পীর মুর্শিদ কী করে, আমাদেরকে নামাজের ব্যাপারে উৎসাহ প্রদান করে, আমাদের আমলের ব্যাপারে উৎসাহ প্রদান করে, ইবাদতের প্রতি ধাবিত করে। তো যখন আমরা পীর মুর্শিদের হাতে বায়াত হই, বায়াত গ্রহণ করি, তো এতে কী হয়, পীর মুর্শিদের মাধ্যমে আমাদের ইবাদতের দিকে আমরা ধাবিত হই। যেমন একজন শিক্ষককে যখন নেওয়া হয় যে আপনি আমাকে দেখাবেন, পড়াবেন, তিনি যেরকম আমাদের সফলতা অর্জনের জন্য রাস্তা দেখান, ঠিক তেমনি পীর মুর্শিদ আমাদেরকে আমাদের আখিরাতের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য রাস্তা দেখান, যে আমরা যেন এই এই পথে চলি, অনুসরণ করি। তো এই পীর মুর্শিদকে দেখাও হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আজকে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যে বিষয়গুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। পিতামাতার জিয়ারত করা, কোরআনে পাকের জিয়ারত করা, খানায় কাবার জিয়ারত করা, উলামায়ে কিরামের জিয়ারত করা এবং নিজের পীর মুর্শিদের জিয়ারত করা, এগুলো দেখা হচ্ছে ইবাদত। আল্লাহ করিম আমাদেরকে এই সকল ইবাদত করা, এবং সর্বদা পিতামাতার খিদমত করা, কোরআনে পাকের তেলাওয়াত করা, বুজুর্গানে দিনের সোহবতে সংস্পর্শে থাকা, তাদের খিদমত করা, খানায় কাবার যখনই হাজির হয়, তাওয়াফ হয়, সুযোগ হয় হাজিরির, খানায় কাবাকে দেখা, পাশাপাশি পীর মুর্শিদের দরবারে বারবার হাজির হওয়া, তার থেকে সবক নেওয়া, তার থেকে শিক্ষা গ্রহণ করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা কয়েকটি বিষয় শিখেছি, এই বিষয়গুলো আমরা নিজেরা নিজেদের মধ্যে আমল করব, অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দরবার তোমার বড়ই আলিশান গো আমার খাজা, হইনি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা।